আমেরিকার ভবিষ্যৎ এবং ১৮ জুলাই ২০২০ নম্বর ১
চুক্তির গুহাবাসীরা
বিশ্বের অন্তে মোশে ও এলিয়া
মুসা ও এলিয়া এমন ভবিষ্যৎবাণীমূলক প্রতীক যাদের প্রসঙ্গ ভেদে প্রত্যেককে একক প্রতীক হিসেবে বোঝা যায় আবার উভয় নবীকে ধারণকারী এক যুগল প্রতীক হিসেবেও বোঝা যায় দুই সাক্ষ্যে কোনো বিষয় প্রতিষ্ঠিত হয় এবং প্রকাশিত বাক্য অধ্যায় ১১তে মুসা ও এলিয়া পুরাতন ও নতুন নিয়মের দুই সাক্ষীর প্রতিনিধিত্ব করেন রূপান্তরের পর্বতে যা খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রতীক এই যুগল প্রতীকটি ১৪৪,০০০কে এলিয়া এবং রবিবার আইন সংকটের শহীদদের মুসা উভয়কেই প্রতিনিধিত্ব করে একত্রে প্রতীকরূপে হোরেবের গুহায় তারা পৃথিবীর অন্তিমকালে ঈশ্বরের সেই লোকদের প্রতিনিধিত্ব করে যারা শোনে পড়ে এবং রক্ষা করে সেই বার্তাকে যা ঈশ্বরের চরিত্রের এক প্রকাশ যার মধ্যে আছে একজন লাওদিকীয়কে একজন ফিলাডেলফিয়ায় রূপান্তর করার ক্ষমতা শীঘ্রই খুব শীঘ্রই এমন এক সময় আসবে যখন মূর্খ লাওদিকীয় অ্যাডভেন্টিস্টদের পক্ষে আর দেখ বর আসছে এই ডাকে সঠিকভাবে সাড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় তেল অর্জন করা সম্ভব হবে না
মোশি প্রভুকে বললেন
দেখ তুমি আমাকে বলেছ এই জাতিকে উপরে নিয়ে চল কিন্তু তুমি আমাকে জানাওনি যে তুমি আমার সঙ্গে কাকে পাঠাবে তবু তুমি বলেছ আমি তোমাকে নাম ধরে চিনি এবং তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছ সুতরাং এখন আমি প্রার্থনা করি যদি আমি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি তবে আমাকে এখন তোমার পথ দেখাও যাতে আমি তোমাকে জানতে পারি এবং তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই আর বিবেচনা কর যে এই জাতি তোমার লোক তিনি বললেন আমার উপস্থিতি তোমার সঙ্গে যাবে এবং আমি তোমাকে বিশ্রাম দেব তিনি তাকে বললেন যদি তোমার উপস্থিতি আমার সঙ্গে না যায় তবে আমাদের এখান থেকে উঠিয়ে নিও না কারণ এখানেই কিভাবে জানা যাবে যে আমিও তোমার লোকেরা তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছি এটা কি এই নয় যে তুমি আমাদের সঙ্গে যাচ্ছ তখন আমিও তোমার লোকেরা পৃথিবীর পৃষ্ঠে থাকা সব জাতির লোকদের থেকে পৃথক হয়ে থাকব প্রভু মোশিকে বললেন তুমি যা বলেছ সেই কাজটিও আমি করব কারণ তুমি আমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়েছ এবং আমি তোমাকে নাম ধরে চিনি তিনি বললেন আমি প্রার্থনা করি তোমার মহিমা আমাকে দেখাও তিনি বললেন আমি আমার সমস্ত মঙ্গল তোমার সামনে দিয়ে অতিক্রম করাব এবং তোমার সামনে প্রভুর নাম ঘোষণা করব আমি যাকে অনুগ্রহ করব তার প্রতি অনুগ্রহ করব এবং যাকে করুণা করব তার প্রতি করুণা করব তিনি বললেন তুমি আমার মুখ দেখতে পারবে না কারণ কেউ আমাকে দেখে বেঁচে থাকতে পারে না প্রভু বললেন দেখ আমার কাছে এক স্থান আছে তুমি এক শিলার ওপর দাঁড়াবে এবং যখন আমার মহিমা অতিক্রম করবে তখন আমি তোমাকে শিলার ফাঁকে রাখব আর আমি যতক্ষণ পেরিয়ে যাব ততক্ষণ আমার হাত দিয়ে তোমাকে ঢেকে রাখব তারপর আমি আমার হাত সরিয়ে নেব আর তুমি আমার পশ্চাদ্দেশ দেখবে কিন্তু আমার মুখ দেখা যাবে না প্রভু মোশিকে বললেন প্রথমগুলোর মতো তুমি দুটি পাথরের ফলক কেটে নাও আর তুমি যে প্রথম ফলকগুলো ভেঙেছিলে তাদের মধ্যে যে কথা ছিল আমি সেই কথাগুলো এই ফলকগুলোর উপর লিখব আর সকালে প্রস্তুত থেকো এবং সকালে সিনাই পর্বতে উঠে এসো এবং পর্বতের শীর্ষে সেখানে আমার সামনে উপস্থিত হও কেউ তোমার সঙ্গে উঠবে না সারা পর্বত জুড়ে কোনো মানুষ দেখা যাবে না এবং সেই পর্বতের সামনে ভেড়াপাল বা গরুর পালও চড়বে না তখন তিনি প্রথমগুলোর মতো দুটি পাথরের ফলক কেটে নিলেন এবং মোশি ভোরবেলায় উঠে প্রভু যেমন তাকে আদেশ করেছিলেন তেমন করে সিনাই পর্বতে উঠলেন এবং তার হাতে সেই দুটি পাথরের ফলক নিলেন আর প্রভু মেঘের মধ্যে অবতীর্ণ হয়ে সেখানে তার সঙ্গে দাঁড়ালেন এবং প্রভুর নাম ঘোষণা করলেন প্রভু তার সামনে দিয়ে অতিক্রম করে ঘোষণা করলেন প্রভু প্রভু ঈশ্বর দয়ালু ও অনুগ্রহশীল ধৈর্যশীল এবং মঙ্গল ও সত্যে পরিপূর্ণ তিনি সহস্র সহস্রের জন্য করুণা রাখেন অধর্ম অপরাধ ও পাপ ক্ষমা করেন কিন্তু অপরাধীকে কোনো মতেই নির্দোষ বলে গণ্য করেন না তিনি পিতৃদের অধর্ম সন্তানদের উপর এবং সন্তানদের সন্তানদের উপর তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দণ্ড দেন তখন মোশি তাড়াতাড়ি ভূমির দিকে মাথা নত করে উপাসনা করলেন তিনি বললেন এখন যদি আমি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি হে প্রভু আমি প্রার্থনা করি প্রভু আমাদের মাঝে চলুন কারণ এই জাতি জেদি আর আমাদের অধর্ম ও আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদেরকে তোমার উত্তরাধিকার হিসেবে গ্রহণ করো। তিনি বললেন, দেখ, আমি একটি চুক্তি করছি, তোমার সমস্ত লোকদের সামনে আমি এমন আশ্চর্য কাজ করব যা সমগ্র পৃথিবীতে বা কোনো জাতির মধ্যে কখনো করা হয়নি, এবং যাদের মধ্যে তুমি আজ সেই সমস্ত লোক প্রভুর কাজ দেখবে, কারণ যা আমি তোমার সঙ্গে করব তা ভয়ঙ্কর। নির্গমন 33:12-34:10।
মূসা পৃথিবীর শেষ সময়ে ঈশ্বরের লোকদের প্রতিনিধিত্ব করেন। তারা সেই সব লোক যারা তদন্তমূলক বিচারের শেষ দিনগুলোতে ঈশ্বরকে অনুরোধ করে যেন তিনি তাদের তার পথ, যাতে তারা ঈশ্বরকে জানতে পারে, তা দেখান, এবং প্রত্যুত্তরে তারা ঈশ্বরের কাছ থেকে এমন উত্তর পায় যাতে এই প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত থাকে যে তার উপস্থিতি তাদের সঙ্গে যাবে এবং ঈশ্বর সেই লোকদের বিশ্রাম দেবেন।
প্রভু এইরূপ বলেন, পথের মোড়ে দাঁড়াও, দেখো এবং পুরাতন পথের কথা জিজ্ঞাসা করো, যে উত্তম পথ তাতে চল, তাহলে তোমরা তোমাদের আত্মার জন্য বিশ্রাম পাবে। কিন্তু তারা বলল, আমরা তাতে চলব না, এছাড়াও আমি তোমাদের ওপর প্রহরী স্থাপন করেছি, বলে সিংহার ধ্বনিতে কর্ণপাত করো। কিন্তু তারা বলল, আমরা কর্ণপাত করব না। জিরমিয়া 6:16-17।
জিরমিয় এক শ্রেণীর মানুষকে চিহ্নিত করেন যারা দেখতে ও শ্রবণ করতে অস্বীকার করে, এবং তাই তারা ভাল পথ খোঁজে ও সেই পথে চলে, এমনদের জন্য প্রতিশ্রুত বিশ্রাম পায় না। সেই বিশ্রামকে ঈশাইয়া প্রশান্তি বলে উল্লেখ করেছে।
তিনি কাকে জ্ঞান শেখাবেন এবং কাকে তিনি শিক্ষা বুঝাবেন, যারা দুধ থেকে ছাড়ানো হয়েছে এবং স্তন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে? কারণ বিধান উপর বিধান, বিধান উপর বিধান, পঙ্ক্তি পর পঙ্ক্তি, পঙ্ক্তি পর পঙ্ক্তি, এখানে একটু, সেখানে একটু, কারণ তোতলা ঠোঁট ও অন্য ভাষায় তিনি এই জাতির সঙ্গে কথা বলবেন, যাদের তিনি বলেছিলেন, এটাই বিশ্রাম, যাতে তোমরা ক্লান্তদের বিশ্রাম দিতে পারো, এবং এটাই প্রশান্তি। তবু তারা শুনল না, কিন্তু প্রভুর বাক্য তাদের কাছে হল বিধান ওপর বিধান, বিধান ওপর বিধান, পঙ্ক্তি পর পঙ্ক্তি, পঙ্ক্তি পর পঙ্ক্তি, এখানে একটু, সেখানে একটু, যাতে তারা গিয়ে পিছন দিকে পড়ে, ভেঙে যায়, ফাঁদে আটকে, ধরা পড়ে। ঈশাইয়া 28:9-13।
বিশ্রাম এবং পুনরুজ্জীবন বোঝায় সেই পরবর্তী বৃষ্টি যা চূড়ান্ত সতর্কবার্তা প্রচারের সময় বর্ষিত হয়।
আমাকে সেই সময়ের দিকে দেখানো হয়েছিল যখন তৃতীয় স্বর্গদূতের বার্তা সমাপ্ত হচ্ছিল। ঈশ্বরের শক্তি তার জনগণের উপর নেমে এসেছিল, তারা তাদের কাজ সম্পন্ন করেছিল এবং তাদের সামনে থাকা কঠিন পরীক্ষার সময়ের জন্য প্রস্তুত ছিল। তারা শেষ বৃষ্টি অর্থাৎ প্রভুর উপস্থিতি থেকে আসা সতেজতা গ্রহণ করেছিল এবং জীবন্ত সাক্ষ্য পুনরুজ্জীবিত হয়েছিল। শেষ মহান সতর্কবাণী সর্বত্র ধ্বনিত হয়েছিল এবং তা বার্তাটি গ্রহণ করতে অস্বীকারকারী পৃথিবীর অধিবাসীদের উত্তেজিত ও ক্রুদ্ধ করেছিল। আর্লি রাইটিংস 70:9।
শেষের বৃষ্টি নামে যে বিশ্রাম বা প্রশান্তির প্রতিশ্রুতি, তার মধ্যে গুহায় মোশেকে দেওয়া সেই প্রতিশ্রুতিটিও রয়েছে যে ঈশ্বরের উপস্থিতি তার লোকদের সঙ্গে যাবে।
কাজটি পেন্টেক্সটের দিনের মতোই হবে, যেমন সুষমাচারের সূচনায় পবিত্র আত্মার বর্ষণে প্রথম বৃষ্টি দেওয়া হয়েছিল যাতে বহুমূল্য বীজ অঙ্কুরিত হয়, তেমনই সমাপ্তিতে শেষ বৃষ্টি দেওয়া হবে ফসলকে পরিপক্ব করার জন্য। তখন আমরা জানব, যদি আমরা প্রভুকে জানতে এগিয়ে চলি, তার বের হওয়া প্রভাতের ন্যায় প্রস্তুত, এবং তিনি আমাদের কাছে আসবেন বৃষ্টির ন্যায়, যেমন পৃথিবীর ওপর শেষ ও প্রথম বৃষ্টি আসে। হোশেয়া 6:2। অতএব হে সিয়নের সন্তানগণ, আনন্দ কর এবং তোমাদের প্রভু ঈশ্বরে উল্লসিত হ, কারণ তিনি তোমাদের জন্য পরিমিতভাবে প্রথম বৃষ্টি দিয়েছেন এবং তিনি তোমাদের জন্য বৃষ্টি নামাবেন, প্রথম বৃষ্টি ও শেষ বৃষ্টি। জোয়েল 2:33। শেষ দিনগুলোতে ঈশ্বর বলেন, আমি আমার আত্মা সকল মানুষের ওপর ঢেলে দেব, আর এটা হবে যে কেউ প্রভুর নাম আহ্বান করবে সে পরিত্রাণ পাবে। প্রেরিতদের কার্য 2:17-21। সুষমাচারের মহান কাজ তার সূচনায় যে ঈশ্বরের শক্তির প্রকাশ দেখা গিয়েছিল তার চেয়ে কম প্রকাশের সঙ্গে শেষ হবে না। সুষমাচারের সূচনায় প্রথম বৃষ্টির বর্ষণে যে ভবিষ্যৎবাণীগুলি পরিপূর্ণ হয়েছিল সেগুলি আবার সমাপ্তিতে শেষ বৃষ্টির সময় পরিপূর্ণ হবে। এখানেই রয়েছে সেই সজীবতার সময়সমূহ যার দিকে প্রেরিত পিতর প্রত্যাশা করেছিলেন যখন তিনি বলেছিলেন, অতএব অনুতাপ কর এবং ফিরে এসো যেন তোমাদের পাপ মোচন হয়, তদন্তমূলক বিচারে, যখন প্রভুর উপস্থিতি থেকে সজীবতার সময়সমূহ আসবে এবং তিনি যীশুকে পাঠাবেন। প্রেরিতদের কার্য 3:19-2। ঈশ্বরের দাসরা পবিত্র সমর্পণের জ্যোতিতে আলোকিত ও উজ্জ্বল মুখ নিয়ে স্বর্গীয় বার্তা ঘোষণা করতে স্থান স্থানান্তরে তরায় ছুটে যাবে। সারা পৃথিবী জুড়ে হাজারো কণ্ঠে সতর্কবাণী দেওয়া হবে, অলৌকিক কাজ সংঘটিত হবে, অসুস্থরা আরোগ্য লাভ করবে এবং বিশ্বাসীদের অনুসরণ করবে চিহ্ন ও আশ্চর্য। শয়তানও প্রতারণামূলক আশ্চর্যকর্ম করে, এমনকি মানুষের চোখের সামনে স্বর্গ থেকে আগুন নামিয়ে আনে। প্রকাশিত বাক্য 13:13। এইভাবে পৃথিবীর অধিবাসীরা নিজেদের অবস্থান গ্রহণ করতে বাধ্য হবে। মহাসংঘর্ষ আডিরো ১২।
শেষ দিনের পবিত্র আত্মার বর্ষণের প্রতিরূপ ছিল সুসমাচার প্রচারের সূচনাকালের পবিত্র আত্মার বর্ষণ। যারা আত্মা কলিশিয়াগুলিকে যা বলে তা শুনতে চায় না, তাদের প্রতি প্রভুর বাক্য ছিল পৃথিবীর শেষকে চিত্রিত করতে এক ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসধারার সঙ্গে আরেক ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসধারা যোগ করার ভাববাণীমূলক নীতি। এটি সেই নীতি যে কোনো কিছুর শেষ তার শুরুর দ্বারা ব্যাখ্যাত হয়। ওই ভাববাণীমূলক নিয়মটি মূর্খ লাউদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্টরা প্রত্যাখ্যান করেছে। তা গ্রহণ করা হলে ঈশ্বর জ্ঞান শেখাতে পারেন, যা দানিয়েল চিহ্নিত করেছেন যে শেষ সময়ে বৃদ্ধি পায়। এবং সেই একই জ্ঞান প্রত্যাখ্যান করার কারণেই হোসেয়া বলেন ঈশ্বরের লোকেরা ধ্বংস হয়। ইশাইয়া ও জিরেমিয়াহর গ্রন্থে যে শ্রেণীর লোকেরা শুনতেও চায় না, দেখতেও চায় না, তারা পুনরুজ্জীবনকে প্রত্যাখ্যান করে, যা হচ্ছে সেই বিশ্রাম যা ঈশ্বর শেষ দিনের তার লোকদের দিতে প্রতিজ্ঞা করেছেন, যাতে তারা শেষ দিনের সংকটকে নিরাপদে অতিক্রম করতে পারে।
প্রভুর নাম, চরিত্র যা ঈশ্বর মসির কাছে ঘোষণা করেছিলেন তা এই যে প্রভু ঈশ্বর করুণাময় ও কৃপাময়, ক্রোধ করিতে ধীর এবং অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ। তার চরিত্র হল করুণা ও সত্য। তার চরিত্রকে যে সত্য প্রকাশ করে তা সর্বদা তার করুণার সঙ্গে যুক্ত থাকে, কারণ ঈশ্বর প্রথমে তাদের প্রতি তার করুণা প্রকাশ না করলে কেউই তার সত্য বুঝবে না, কেননা সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা চরিত্র থেকে বঞ্চিত হয়েছে। যীশু খ্রিস্টই আলফা ও ওমেগা, এই সত্যটি স্বীকার করে ও পালন করে তারা যাদের অধর্ম ও পাপ ঈশ্বর ক্ষমা করেছেন। ওই ক্ষমা তদন্তমূল বিচারের চূড়ান্ত পর্বে সম্পন্ন হয়। যাদের প্রতি তিনি করুণা প্রকাশ করেন, অর্থাৎ তাদের পাপ ক্ষমা করেন, তিনি তাদের নিজের উত্তরাধিকার হিসেবে গ্রহণ করেন এবং তাদের সঙ্গে একটি চুক্তিতে প্রবেশ করেন।
এই পৃথিবীর ইতিহাসের শেষ দিনগুলোতে তার আজ্ঞা পালনকারী জনগণের সঙ্গে ঈশ্বরের চুক্তি নবায়িত হবে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 26 ফেব্রুয়ারি ১৯১৪।
মুশিসহ সকল নবীই সেই তদন্তমূলক বিচারের অন্তিম দিনগুলো চিহ্নিত করছেন, যখন ঈশ্বর 144,000 বলে চিহ্নিতদের সঙ্গে তার চুক্তি নবায়ন করেন। আর সেই চুক্তি প্রতিষ্ঠিত হলে ঈশ্বর বিস্ময়কর কাজ করবেন, যেমন সমগ্র পৃথিবীতে বা কোনো জাতির মধ্যেও কখনো করা হয়নি, এবং যাদের মধ্যে তুমি আছো সেই সমস্ত লোক প্রভুর কাজ দেখবে, কারণ তোমার সঙ্গে আমি যে কাজ করব তা ভয়ঙ্কর হবে।
হোরেব পর্বতে, যা সিনাই পর্বত নামেও পরিচিত, গুহায় মসির অভিজ্ঞতাকে মসির ঈশ্বরের লোকদের সঙ্গে সংগ্রামের প্রেক্ষাপটে স্থাপন করা হয়েছিল। তার সংগ্রাম ছিল ঈশ্বর যে কাজটি তাকে দিয়েছিলেন তা সম্পন্ন করা। বিশ্বের প্রতি ঈশ্বরের বার্তা নিয়ে মসি এক সংগ্রামের মধ্যে ছিলেন। প্রভু মসিকে তার মহিমা দেখানোর ঠিক আগে আমরা দেখি মসি প্রভুর সামনে যুক্তি দেখাচ্ছিলেন, ইঙ্গিত করে যে যদি প্রভু সদ্য হারুনের সোনার বাছুরকে ঘিরে নাচতে থাকা বিদ্রোহীদের ধ্বংস করেন, তবে বিদ্রোহীদের সেই ধ্বংস ঈশ্বরের শক্তিকে তুলে ধরছিল যে বার্তাকেও ধ্বংস করে দেবে।
আর প্রভু মসিকে বললেন, আমি এই জাতিকে দেখেছি, দেখ এটি গর্দান কঠিন জাতি, অতএব এখন আমাকে ছেড়ে দাও, যাতে তাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রচণ্ডভাবে জ্বলে উঠে, আমি তাদের বিনষ্ট করি, আর তোমার থেকে আমি এক মহান জাতি সৃষ্টি করব। তখন মসি তার ঈশ্বর প্রভুর কাছে অনুনয় করে বললেন, হে প্রভু, কেন তোমার ক্রোধ তোমার প্রজাদের বিরুদ্ধে উত্তপ্ত হচ্ছে, যাদের তুমি মহান শক্তি ও পরাক্রমী হাতে মিশরের দেশ থেকে বের করে এনেছ? কেন মিশরীয়রা বলবে, তিনি তাদের অনিষ্ট সাধনের জন্যই বের করে এনেছেন, পাহাড়ে তাদের হত্যা করতে এবং তাদেরকে পৃথিবীর মুখ থেকে নিশ্চিহ্ন করতে? তোমার ভয়ঙ্কর ক্রোধ থেকে ফিরে আসো এবং তোমার প্রজাদের বিরুদ্ধে এই অনিষ্ট করার মনসা থেকে বিরত হও। তোমার দাস আব্রাহাম, ইসহাক ও ইসরায়েলকে স্মরণ করো, যাদের প্রতি তুমি স্বয়ং নিজের দ্বারা শপথ করেছিলে এবং তাদের বলেছিলে, আমি তোমাদের বংশধরদের আকাশের নক্ষত্রের মতো বহুগুণ বাড়িয়ে দেব, আর এই সমস্ত দেশ যার কথা আমি বলেছি তা তোমাদের বংশধরদের দেব এবং তারা তা চিরকাল উত্তরাধিকার সূত্রে পাবে। তখন প্রভু তার প্রজাদের ওপর যে অনিষ্ট করবার কথা ভেবেছিলেন তা থেকে বিরত হলেন। নির্গমন ৩২:৯-১৪।
মোশির গুহা অভিজ্ঞতার মধ্যে সেই বার্তাও অন্তর্ভুক্ত আছে যা বিশ্বকে উপস্থাপন করার জন্য মোশি নিযুক্ত হয়েছিলেন। প্রভু মোশির পাশ দিয়ে অতিক্রম করে তার চরিত্র ঘোষণা করেছিলেন। এই সাক্ষ্যটিকে ঈশ্বরের বিদ্রোহী লাওদিকীয় জনগণ সম্পর্কে এক অভ্যন্তরীণ বার্তার প্রেক্ষাপটে স্থাপন করা হয়েছে, আর এলিয়ার গুহা অভিজ্ঞতার প্রেক্ষাপট স্থাপিত হয়েছে ইজেবেলের সঙ্গে তার সংগ্রামের মধ্যে, অর্থাৎ যুক্তরাষ্ট্র, পোপতন্ত্র এবং জাতিসংঘের ত্রিমুখী জোটের মধ্যে। একটি গির্জার জন্য অভ্যন্তরীণ বার্তাকে প্রতিনিধিত্ব করে, অন্যটি বিশ্বের জন্য বাহ্যিক বার্তাকে। কিন্তু দুই সাক্ষী মোশি ও এলিয়া হরেবের একই গুহায় আছেন এবং বিশ্বের শেষেও ওই গুহায় উভয়েরই প্রতিনিধিত্ব করা হয়েছে।
আর আহাব ইজেবেলকে জানালেন এলিয়া যা কিছু করেছিলেন এবং কিভাবে তিনি তলোয়ার দিয়ে সকল নবীকে হত্যা করেছিলেন। তখন ইজেবেল এলিয়াহর কাছে একজন বার্তাবাহক পাঠিয়ে বলল, দেবতারা যেন আমার সঙ্গে তেমনই করেন, বরং আরও বেশি করেন, যদি আমি আগামীকালের এই সময়ের মধ্যে তোমার প্রাণকে তাদের একজনের প্রাণের মতো না করি। তিনি এ কথা দেখে উঠে পড়ে প্রাণ বাঁচাতে রওনা হলেন এবং জিহুদার অন্তর্গত ব্যার সেবায় এসে তার দাসটিকে সেখানে রেখে দিলেন। কিন্তু তিনি নিজে মরুভূমির ভেতর একদিনের পথ গিয়ে একটি জুনিপার গাছের নিচে এসে বসে পড়লেন এবং তিনি মৃত্যু কামনা করে বললেন, যথেষ্ট হয়েছে, এখন হে প্রভু আমার প্রাণটি নিয়ে নিন, কারণ আমি আমার পিতৃপুরুষদের চেয়ে ভালো নই। তিনি যখন সেই জুনিপার গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছিলেন তখন দেখো একজন স্বর্গদূত তাকে স্পর্শ করে বললেন, ওঠো খাও। তিনি চোখ খুলে দেখলেন অঙ্গারের ওপর শেকা একখানা রুটি আর মাথার কাছে এক পাত্র জল রাখা আছে। তিনি খেয়ে পান করে আবার শুয়ে পড়লেন। প্রভুর দূত আবার দ্বিতীয়বার এসে তাকে স্পর্শ করে বললেন, ওঠো খাও, কারণ এই যাত্রা তোমার পক্ষে খুবই কঠিন। তখন তিনি উঠে খেয়ে ও পান করে সেই খাদ্যের শক্তিতে ৪০ দিন ও ৪০ রাত চলতে চলতে ঈশ্বরের পর্বত হোরেবে পৌঁছলেন। সেখানে তিনি একটি গুহায় এসে আশ্রয় নিলেন, আর দেখো প্রভুর বাক্য তার কাছে এলো, আর প্রভু বললেন, এলিয়া তুমি এখানে কি করছো? তিনি বললেন, আমি সেনাবাহিনীর প্রভু ঈশ্বরের জন্য খুবই উৎসাহী ছিলাম, কারণ ইসরায়েলের সন্তানরা তোমার চুক্তি ত্যাগ করেছে, তোমার বেদিগুলো ভেঙে ফেলেছে আর তোমার নবীদের তলোয়ার দিয়ে হত্যা করেছে, আর আমি, হ্যাঁ আমি একা অবশিষ্ট আছি আর তারা আমার প্রাণ নিতে চাইছে। প্রভু বললেন, বেরিয়ে যাও এবং প্রভুর সামনে পর্বতের ওপর দাঁড়াও, আর দেখো প্রভু অতিক্রম করলেন, প্রভুর সম্মুখে এক মহান শক্তিশালী বাতাস পাহাড়গুলোকে ছিন্ন ভিন্ন করল এবং শিলাখণ্ডগুলোকে টুকরো টুকরো করে দিল। কিন্তু প্রভু বাতাসে ছিলেন না, বাতাসের পরে এক ভূমিকম্প হল কিন্তু প্রভু ভূমিকম্পে ছিলেন না, ভূমিকম্পের পরে আগুন এল কিন্তু প্রভু আগুনে ছিলেন না, আর আগুনের পরে এল একটি মৃদু কোমল স্বর। এলিয়া যখন সেই স্বরটি শুনলেন তখন তিনি নিজের চাদরে মুখ ঢেকে বাইরে বেরিয়ে গুহার প্রবেশ পথে দাঁড়ালেন, আর দেখো তার কাছে একটি কণ্ঠস্বর এল, বলল, এলিয়া তুমি এখানে কি করছো? তিনি বললেন, আমি সেনাবাহিনীর প্রভু ঈশ্বরের জন্য খুবই উৎসাহী ছিলাম, কারণ ইসরায়েলের সন্তানরা তোমার চুক্তি ত্যাগ করেছে, তোমার বেদিগুলো ভেঙে ফেলেছে আর তোমার নবীদের তলোয়ার দিয়ে হত্যা করেছে, আর আমি, হ্যাঁ আমি একা অবশিষ্ট আছি আর তারা আমার প্রাণ নিতে চাইছে। প্রভু তাকে বললেন, যাও দামেস্কের মরুভূমির পথে ফিরে যাও, আর সেখানে পৌঁছলে হাজায়েলকে সিরিয়ার রাজা হিসেবে অভিষিক্ত করো এবং নিমশির পুত্র ইয়েহুকে ইসরায়েলের রাজা হিসেবে অভিষিক্ত করো এবং আবেল মেহলার শাফাতের পুত্র এলিশাকে তোমার স্থলে নবী হিসেবে অভিষিক্ত করো। আর হবে এই যে হাজায়েলের তলোয়ার থেকে যে পালাবে তাকে ইহু হত্যা করবে, আর ইহুর তলোয়ার থেকে যে পালাবে তাকে এলিশা হত্যা করবে। তবুও আমি ইসরায়েলে আমার জন্য ৭,০০০ রেখে দিয়েছি, যাদের হাঁটু বালের সামনে নোথ হয়নি,
এবং যাদের মুখ তাকে চুম্বন করেনি। এক রাজাবলী ১৯:১০-১৮।
এলিয়াহর গুহা অভিজ্ঞতা নবীর বার্তা সম্পর্কে এবং তার বার্তা ও কাজের যে প্রভাব তিনি উপলব্ধি করেছিলেন তা নিয়ে তার হতাশাকে উপস্থাপন করে। মোশে ঈশ্বরের ঘোষিত বার্তাকে রক্ষা করছিলেন, আর এলিয়াহা সেই বার্তা থেকে হাল ছেড়ে দিয়েছিলেন। এটি একই বার্তা, পার্থক্য শুধু এই যে একটির প্রসঙ্গ মণ্ডলীর ভেতরের আর অন্যটির প্রসঙ্গ মণ্ডলীর বাইরের। তবু ভাববাদী দৃষ্টিতে একত্রে তারা প্রকাশিত বাক্য ১৮ অধ্যায়ের দ্বিবিদ বার্তাকে চিত্রিত করে। গুহার সঙ্গে সম্পৃক্ত সব সত্য সম্পর্কে যে বিষয়টি আমাকে জোর দিয়ে বলতে হবে তা হল, শেষ দিনগুলোতে উভয় ক্ষেত্রেই যে হতাশা প্রকাশ পায় তা বার্তা এবং তার প্রভাব নিয়েই।
মোশে ও এলিয়া উভয়েই সেই সকলকে প্রতিনিধিত্ব করেন যারা প্রভুর বাক্যর রূপ কণ্ঠস্বরকে শোনে এবং দেখে। সেই বাক্য তার করুণা ও সত্যের চরিত্রকে প্রকাশ করে। গীতিকারও ঈশ্বরের করুণা তাকে দেখানো হোক বলে প্রার্থনা করেন, যা তারই চরিত্র। তার করুণা দেখতে গীতিকার যা আত্মা মণ্ডলীগুলিকে বলে তা শোনার প্রতিজ্ঞা করেন।
সঙ্গীত পরিচালকের জন্য কোরহের পুত্রদের একটি গীত। হে প্রভু, তুমি তোমার দেশে অনুগ্রহ করেছ, তুমি জাকবের বন্দী দশা ফিরিয়ে এনেছ, উল্টে দিয়েছ। তুমি তোমার প্রজাদের অধর্ম ক্ষমা করেছ, তুমি তাদের সকল পাপ ঢেকে দিয়েছ। সেলা। তুমি তোমার সমস্ত ক্রোধ দূর করেছ, তুমি তোমার রোষের তীব্রতা থেকে ফিরেছ। হে আমাদের পরিত্রাণের ঈশ্বর, আমাদের ফিরিয়ে নাও এবং আমাদের প্রতি তোমার ক্রোধ নিবৃত্ত কর। তুমি কি আমাদের প্রতি চিরকাল ক্রুদ্ধ থাকবে? তুমি কি তোমার ক্রোধ সব প্রজন্ম পর্যন্ত দীর্ঘায়িত করবে? তুমি কি আবার আমাদের পুনরুজ্জীবিত করবে না, যাতে তোমার প্রজা তোমাতে আনন্দ করে? হে প্রভু, আমাদের তোমার করুণা দেখাও এবং আমাদের তোমার পরিত্রাণ দাও। ঈশ্বর প্রভু যা বলবেন আমি তা শুনব, কারণ তিনি তার প্রজাদের এবং তার সন্তদের কাছে শান্তির কথা বলবেন। কিন্তু তারা যেন আবার মূর্খতায় না ফিরে যায়। নিশ্চয়ই যারা তাকে ভয় করে তাদের কাছে তার পরিত্রাণ নিকটবর্তী। যেন আমাদের দেশে মহিমা বাস করে, করুণা ও সত্য একত্র মিলিত হয়েছে, ধার্মিকতা ও শান্তি পরস্পরকে চুম্বন করেছে। সত্য ভূমি থেকে অঙ্কুরিত হবে আর ধার্মিকতা স্বর্গ থেকে দৃষ্টিপাত করবে। হ্যাঁ, প্রভু যা উত্তম তাই দেবেন আর আমাদের দেশ তার ফলন দেবে। ধার্মিকতা তার আগে আগে চলবে এবং আমাদের তার পদচিহ্নের পথে স্থাপন করবে। গীত সংহিতা ৮৫:১ এবুলিকর ৩১।
লক্ষ্য করুন যে করুণা ও সত্য, এবং সত্য হল আমরা যে হিব্রু শব্দ এমেটের কথা বলে আসছি, যার ফলে ধার্মিকতা ও শান্তি চুম্বন করেছে, তারা যুক্ত হয়েছে। গীতিকার তার গানটিকে তদন্তমূলক বিচারের শেষ দিনগুলোতে স্থান দিয়েছেন, যখন ঈশ্বর তার জনগণের অপরাধ ক্ষমা করেছেন। অনুরোধটি হল প্রভু যেন তার জনগণকে পুনরুজ্জীবিত করেন।
পবিত্র আত্মার পরিচালনায় একটি জাগরণ এবং একটি সংস্কার অবশ্যই সংঘটিত হতে হবে। জাগরণ এবং সংস্কার দুটি ভিন্ন বিষয়। জাগরণ বলতে আধ্যাত্মিক জীবনের নবীকরণ, মন ও হৃদয়ের শক্তিতে প্রাণসঞ্চার, আধ্যাত্মিক মৃত্যু থেকে পুনরুত্থান বোঝায়। সংস্কার বলতে পুনর্গঠন, ধারণা ও তত্ত্বে পরিবর্তন, অভ্যাস ও চর্চায় পরিবর্তন বোঝায়। আত্মার জাগরণের সঙ্গে যুক্ত না হলে সংস্কার ধার্মিকতার উত্তম ফল উৎপন্ন করবে না। জাগরণ ও সংস্কার তাদের নির্ধারিত কাজ করবে এবং এই কাজ করতে গিয়ে তাদের অবশ্যই মিশে যেতে হবে। সিলেক্টেড মেসেজেস, বই ১:১২-১৮।
গীতিকার যে পুনরুজ্জীবনের জন্য প্রার্থনা করেন তা এমন একজনের আবেদনকে প্রকাশ করে যিনি জানেন যে তিনি মৃত। গীতিকার যে পুনরুজ্জীবন চান তা একজন লাওদিকীয়র পক্ষে চাওয়া খুব কঠিন, কারণ একজন লাওদিকীয় বুঝতেই পারেন না যে তিনি আধ্যাত্মিকভাবে মৃত। তবে যদি তিনি মৃত না হতেন তবে তার পুনরুজ্জীবনের প্রয়োজন পড়ত না। এই পুনরুজ্জীবন ঘটে তখনই যখন আমরা প্রভু ঈশ্বর যা বলবেন তা শুনতে সম্মত হই, এবং সেই পুনরুজ্জীবন লাভ করার আগে যা পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করলে আসে, আমাদের জীবনে অন্য কোনো কাজকে অগ্রাধিকার দেওয়া উচিত নয়।
আমাদের মধ্যে সত্যিকারের ঈশ্বরভক্তির পুনর্জাগরণ আমাদের সমস্ত প্রয়োজনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জরুরি। এটি সন্ধান করাই আমাদের প্রথম কাজ হওয়া উচিত। নির্বাচিত বার্তাবলী ১:১২-১৩।
প্রকাশিত বাক্য গ্রন্থ সম্পর্কে বলতে গিয়ে সিস্টার হোয়াইট নিম্নলিখিত কথা বলেন।
যখন আমরা জনগণ হিসেবে বুঝতে পারব যে এই বইটি আমাদের কাছে কী অর্থ বহন করে, তখন আমাদের মধ্যে এক মহান পুনর্জাগরণ দেখা যাবে। টেস্টিমনিজ টু মিনিস্টার্স 1:13।
রিভাইভাল শব্দটির সংজ্ঞা হল জীবনে ফিরিয়ে আনা। 144,000-এর মধ্যে থাকার জন্য যারা নির্বাচিত, তাদের প্রথমে স্বীকার করতে হবে যে তারা মৃত এবং তাদের পুনরুজ্জীবনের প্রয়োজন। 144,000 যে মৃত, এই সত্যটি সেই বার্তার একটি গুরুত্বপূর্ণ অংশ যা পরীক্ষাকাল শেষ হওয়ার ঠিক আগে উন্মোচিত হয়। এই সত্য সম্পর্কে আমাদের বলার আরও অনেক কিছু আছে। তাদের যে জাগিয়ে তোলে তা হল সেই দয়া যা ঈশ্বর তাদের প্রতি প্রদর্শন করেন যখন তিনি তাদের পুনরুজ্জীবিত করেন এবং তাদের তার ধার্মিকতা দান করেন। তাদের যে জাগিয়ে তোলে তা হল এই সত্য যে যীশু আলফা ও ওমেগা, এবং এই উপলব্ধি তাদের মধ্যে এমন একটি শান্তি সৃষ্টি করে যা সব বোঝাপড়াকে অতিক্রম করে। প্রতিশ্রুতি হল যে সত্য পৃথিবী থেকে অঙ্কুরিত হবে। সত্য হিসেবে উপস্থাপিত বার্তাটি যা আলফা ও ওমেগা যুক্তরাষ্ট্রে উৎপত্তি লাভ করে, কারণ তা পৃথিবী থেকে অঙ্কুরিত হয়। শুরুতে বার্তাটি যুক্তরাষ্ট্র থেকেই এসেছে এবং শেষে বার্তাটিও একই স্থান থেকে অঙ্কুরিত হয়।
ঈশ্বরের গুহাবাসীকে একটি প্রতীক হিসেবে ধরে আমরা সেই অন্যান্য নবীদের কথা বিবেচনা করব যারা প্রতীকী গুহায় ছিলেন। যীশু বাপ্তিস্মদাতা জোহনকে এলিয়া হিসেবে চিহ্নিত করেছিলেন, এবং যীশু আগত মসিহা কি না তা জানার প্রয়োজন যখন তার হয়েছিল, তখন জোহন কারাগারে ছিলেন। তিনি যীশুর প্রকৃত চরিত্র জানতে চেয়েছিলেন। তিনি জানতে চেয়েছিলেন তিনি যে বার্তা প্রচার করেছিলেন এবং যীশু যে বার্তা অব্যাহতভাবে প্রচার করছিলেন সেটি সত্য বার্তাই কি না। তিনি তার শিষ্যদের যীশুর কাছে প্রশ্ন করতে পাঠালেন, আর যীশু তাদের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তাদের কাছে নিজের মহিমা প্রদর্শন করলেন।
এভাবেই দিনটি গড়িয়ে গেল। জোহনের শিষ্যরা সবই দেখল ও শুনল। শেষ পর্যন্ত যীশু তাদের তার কাছে ডাকলেন এবং বললেন, তোমরা যা প্রত্যক্ষ করেছ তা গিয়ে জোহনকে জানাও। আরও বললেন, ধন্য সে যে আমার কারণে হোঁচট খাওয়ার কোনো কারণ খুঁজে পাবে না। Luke 7:10-V দুঃখভোগী মানবতার প্রয়োজনের সঙ্গে তার কাজের সামঞ্জস্যেই তার দৈবত্বের প্রমাণ দেখা গেল। আমাদের নিম্ন অবস্থায় নেমে আসাতেই তার মহিমা প্রকাশিত হল। শিষ্যরা বার্তাটি পৌঁছে দিল এবং তা যথেষ্ট ছিল। জোহন মসিহ সম্পর্কিত ভবিষ্যৎবাণীটি স্মরণ করলেন, প্রভু আমাকে অভিষিক্ত করেছেন নম্রদের কাছে সুসমাচার ঘোষণা করার জন্য। তিনি আমাকে পাঠিয়েছেন ভগ্ন হৃদয়দের ক্ষত বেঁধে দিতে, বন্দীদের কাছে স্বাধীনতার ঘোষণা করতে এবং বদ্ধদের জন্য কারাগারের দ্বার উন্মোচন করতে, প্রভুর অনুগ্রহের বর্ষ ঘোষণা করতে। Jesaja 61:2 খ্রিস্টের কার্যাবলী কেবল তাঁকে মসিহ বলে ঘোষণা করেনি, বরং তার রাজ্য কীভাবে প্রতিষ্ঠিত হবে তাও দেখিয়েছে। জোহনের কাছে উন্মোচিত হয়েছিল সেই একই সত্য যা মরুভূমিতে এলিয়ার কাছে এসেছিল যখন একটি মহান ও শক্তিশালী বায়ু পর্বতসমূহ বিধীর্ণ করল এবং প্রভুর সামনে শিলাখণ্ডসমূহ টুকরো টুকরো করে ভেঙে দিল। কিন্তু প্রভু বায়ুতে ছিলেন না, এবং বায়ুর পরে ভূমিকম্প হল। কিন্তু প্রভু ভূমিকম্পে ছিলেন না, এবং ভূমিকম্পের পরে অগ্নি। কিন্তু প্রভু অগ্নিতেও ছিলেন না, এবং অগ্নির পরে ঈশ্বর নবীর সাথে কথা বললেন একটি মৃদু ক্ষীণ স্বর দ্বারা। Luke 19:11-11 সুতরাং যীশু তার কাজ করতেন না অস্ত্রের ঝনঝনানি ও সিংহাসন ও রাজ্য উৎখাতের মাধ্যমে, বরং করুণা ও আত্মত্যাগের জীবন দ্বারা মানুষের হৃদয়ে কথা বলে। Desire of Ages 217
ঈশ্বরের শক্তি তার বাক্যের মাধ্যমে সঞ্চারিত হয়, এটি মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া হয়। সেটাই ছিল মৃদু শান্ত স্বরের শিক্ষা। তবু এলিয়ার বার্তা হল এমন এক বাহ্যিক বার্তা যা ঈশ্বরের জনগণের বাইরের শক্তিগুলিকে শনাক্ত করে। শেষকালে খ্রিস্ট এলিয়াকে বলছিলেন যে শক্তি নিহিত আছে তার বাক্যেই, তবু ধ্বংসাত্মক বাতাস, ভূমিকম্প ও আগুন দ্বারা প্রতীকীভূত অস্ত্রের সংঘর্ষ এবং সিংহাসন ও রাজ্যের উল্টে যাওয়া প্রকাশিত বাক্য পুস্তকে উল্লিখিত তিনটি বাহ্যিক শক্তির প্রতিনিধিত্ব করে যেগুলোর মুখোমুখি হবে ঈশ্বরের লোকেরা। ধ্বংসাত্মক বাতাস বাইবেলীয় ভবিষ্যৎবাণীতে ইসলামের প্রতীক, ভূমিকম্প হল ফরাসি বিপ্লবের বিদ্রোহ ও নৈরাজ্য, আগুন হল সদম ও গোমরার উপর আসা ধ্বংস। এলিয়া গুহায় পৌঁছাতে পোপীয় ক্ষমতা থেকে পালিয়ে এসেছিলেন, তাই প্রভু তাকে প্রকাশ করলেন
যে পৃথিবীর অন্তিম সংকট গঠিত করে এমন সব দুষ্ট শক্তি সত্ত্বেও ঈশ্বরের শক্তি খুঁজে পাওয়া যায় সেই মৃদু শান্ত স্বরেই।
মোশি, এলিয়া ও বাপ্তিস্মদাতা জোহন সবাই গুহা থেকে ঈশ্বরের চরিত্র প্রত্যক্ষ করার সাক্ষ্য দেন। গুহাই হল সেই একমাত্র নিদর্শন যা একটি দুষ্ট ও ব্যভিচারিণী প্রজন্মকে দেওয়া হবে। যিশু যে ব্যভিচারিণী ও দুষ্ট প্রজন্মের কথা বলেছেন তা হল তদন্তমূলক বিচারের শেষ দিনগুলির প্রজন্ম। সেই প্রজন্মের জন্য নিদর্শন ছিল নবী জোনা, যিনি তিন দিন একটি গুহায় তিমির পেটে অতিবাহিত করেছিলেন।
আর যখন বিপুল জনতা সমবেত হল, তিনি বলতে শুরু করলেন, এই প্রজন্মটি এক দুষ্ট প্রজন্ম, তারা একটি নিদর্শন চায়, কিন্তু জোনা ভবিষ্যদ্বক্তার নিদর্শন ছাড়া তাদেরকে কোনো নিদর্শন দেওয়া হবে না। কারণ যেমন জোনা নিনেভীয়দের কাছে এক নিদর্শন ছিলেন, তেমনি মনুষ্যপুত্র এই প্রজন্মের কাছে হবেন। লুক ১১:৩০।
জোনা তিন দিন ও তিন রাত তিমির পেটে ছিলেন, তেমনই যিশুও তিন দিন কবরে ছিলেন। জোনা ছিলেন এক নিদর্শন, যিশুও তাই। তারা পুনরুত্থানের নিদর্শন হিসেবে দাঁড়ান, যা অবশ্যই মৃত্যুর পর আসে।
তখন শাস্ত্রী ও ফারিসিদের মধ্যে কয়েকজন উত্তর দিয়ে বলল, শিক্ষক, আমরা তোমার কাছ থেকে একটি নিদর্শন দেখতে চাই। কিন্তু তিনি উত্তর দিয়ে তাদের বললেন, দুষ্ট ও ব্যভিচারী প্রজন্ম নিদর্শন খোঁজে, কিন্তু তাদেরকে কোনো নিদর্শন দেওয়া হবে না, নবী জোনার নিদর্শন ছাড়া। কারণ জোনা যেমন তিন দিন ও তিন রাত তিমির পেটে ছিল, তেমনি মনুষ্যপুত্র তিন দিন ও তিন রাত পৃথিবীর অন্তরে থাকবে। নিনেভের লোকেরা এই প্রজন্মের সঙ্গে বিচারের দিনে উঠবে এবং এটিকে দোষী সাব্যস্ত করবে, কারণ তারা জোনার প্রচারে অনুতাপ করেছিল। আর দেখ, এখানে জোনার চেয়েও মহান একজন আছেন। মথি ১২:৩১-৪২।
যদি আমরা ইতিহাসের পুনরাবৃত্তির নীতি বুঝি এবং এই সত্যের সঙ্গে মিলিয়ে দেখি যে সমগ্র পবিত্র ইতিহাসই পৃথিবীর শেষকে চিহ্নিত করে, তবে জোনা এবং খ্রিস্টের মৃত্যু, সমাধিস্থ হওয়া ও পুনরুত্থান এগুলোই চিহ্ন এবং একই সঙ্গে এখন ঈশ্বরের লোকদের জন্য বার্তা। যখন জোনাকে তিমি উগরে বাইরে ফেলেছিল, তিনি বার্তা ঘোষণা করেছিলেন। তেমনি দেবদূত যখন খ্রিস্ট যে গুহায় ছিলেন তার মুখের পাথরটি সরালেন, তখন খ্রিস্টের পুনরুত্থানের সংবাদ সঙ্গে সঙ্গে ঘোষণা করা হল। যারা মোশি, এলিয়া, জোনা ও খ্রিস্ট দ্বারা প্রতিনিধিত্বপ্রাপ্ত, তারা শুধু শেষ দিনের ঈশ্বরের লোকদেরই প্রতীক নন, বরং মোশি, এলিয়া, জোনা ও খ্রিস্ট প্রত্যেকের দেওয়া বার্তারও প্রতীক।
জোনার নিদর্শনের মধ্যে গুহার অভিজ্ঞতাও অন্তর্ভুক্ত, যেখানে খ্রিস্টের দয়ালু চরিত্র প্রকাশিত হয়। যিশু ইলিয়াহাকে যে দয়া দেখিয়েছিলেন, বার্তা প্রচারের দায়িত্ব থেকে পালানোর সময় সেই একই দয়া জোনাকেও দেখানো হয়েছিল। জোনাকে নিয়ে বলার আরও অনেক কিছু আছে, কিন্তু এখন অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন।
গুহা অন্যান্য কিছুর পাশাপাশি মৃত্যু ও পুনরুত্থানকে প্রতিনিধিত্ব করে। অন্তিম দিনগুলোতে ঈশ্বরের চুক্তির লোকদের সম্পর্কে বহু সাক্ষ্য জানায় যে তারা মৃত ছিল এবং পরে পুনরুত্থিত হয়েছে। অবশ্যই ঈশ্বরের রাজ্য দেখতে একজন খ্রিস্টানকে নতুন জন্ম গ্রহণ করতে হবে, এবং এটি পুরনো জাগতিক মানুষটির মৃত্যুকে নির্দেশ করে, কিন্তু ভাববাণীমূলক অর্থে এর মানে আরও বেশি। এটি এমন এক বার্তার কথাও বলে যা হঠাৎই মাঝপথে থেমে যায়। এলিয়া বার্তা ঘোষণা করা বন্ধ করেছিলেন, জোনা বার্তা ঘোষণা থেকে পালিয়ে গিয়েছিলেন, জোহনকে কারাগারে নিক্ষেপ করে পরে শিরচ্ছেদ করা হয়েছিল, যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল।
অতএব জোনার চিহ্ন শুধু মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কে নয়, এটি একটি বার্তার মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কে, এবং ঈশ্বরের বাক্যে প্রতিকায়িত সব বার্তাই সেই শেষ সতর্ক বার্তাকে প্রতিনিধিত্ব করে, যা পিতা যিশুকে দিয়েছিলেন, পরে তিনি তা গাব্রিয়েলকে দিলেন, তিনি তা নবীকে দিলেন, নবী তা লিখে কলিশিয়াগুলোর কাছে পাঠালেন। মোশির গুহার অভিজ্ঞতায় ঈশ্বর বার্তাটি শেষ করে নতুন করে শুরু করতে ইচ্ছুক ছিলেন। এলিয়া বার্তাবাহক হিসেবে তার কাজ শেষ করে গুহায় পালালেন, জোনা তার্শিষে পালিয়ে গেলেন, বাপ্তিস্মদাতা জোহনকে হত্যা করা হয়েছিল, যেমন যিশুকেও হত্যা করা হয়েছিল। এই সব সাক্ষ্যকে প্রকাশিত বাক্যগ্রন্থে এনে পরস্পরের সঙ্গে সামঞ্জস্যে আনতে হবে। দানিয়েল ও প্রকাশিত বাক্য দুটি গ্রন্থ, কিন্তু যিশুর সাক্ষ্য নির্দেশ করে যে এগুলো একটি গ্রন্থ বটে। তাদের মধ্যে বাইবেলের মতোই একই বৈশিষ্ট্য আছে, দুটি গ্রন্থ মিলে এক গ্রন্থ এবং দুই লেখক যারা দুই সাক্ষীর প্রতিনিধিত্ব করেন।
দানিয়েল, যিনি বাবিলনের এবং পরবর্তীতে মিদীয় পারস্যের এক বন্দী ছিলেন, সিংহের গর্তে নিক্ষিপ্ত হলে প্রতীকীভাবে মৃত্যুবরণ করেছিলেন। জোনাকে তিমি মাছ গিলে ফেললে তিনি প্রতীকীভাবে মৃত্যুবরণ করেছিলেন। প্রকাশিত বাক্যের জোহন ফুটন্ত তেলে নিক্ষিপ্ত হলে প্রতীকীভাবে মৃত্যুবরণ করেছিলেন। উইলিয়াম মিলার মারা গেছেন, তবে তার এই প্রতিশ্রুতি রয়েছে যে ধার্মিকদের পুনরুত্থানের জন্য স্বর্গদূতেরা তার কবরের কাছে অপেক্ষা করছেন। ফিউচার ফর আমেরিকা মিনিস্ট্রি, 18 জুলাই 2002, প্রতীকীভাবে মারা গিয়েছিল।
চূড়ান্ত সতর্ক বার্তাটি পোপীয় ক্ষমতার মারাত্মক ক্ষত আরোগ্য লাভের প্রেক্ষাপটে স্থাপিত হয়েছে। ক্ষত আরোগ্যের বিষয়টি প্রকাশিত বাক্যের ত্রয়োদশ ও সপ্তদশ অধ্যায়ের একটি নির্দিষ্ট বিষয়। যখন মারাত্মক ক্ষত আরোগ্য লাভ করবে, তখন পুনরুত্থিত পোপতন্ত্র প্রকাশিত বাক্যের সপ্তদশ অধ্যায়ে উপস্থাপিত অষ্টম রাজ্যে পরিণত হবে। এটিকে অষ্টম হিসেবে, অর্থাৎ সাতটিরই একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আট সংখ্যাটি পুনরুত্থানের প্রতীক, কারণ চুক্তিগত সম্পর্কের সিলমোহর হিসেবে খতনা একটি পুরুষ শিশুর জন্মের অষ্টম দিনে সম্পন্ন করতে হতো। সেই আচারটি খ্রিস্টীয় যুগে বাপ্তিস্য দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এবং বাপ্তিস্য খ্রিস্টের মৃত্যু, সমাধিস্থ হওয়া এবং পুনরুত্থানকে প্রতিকায়িত করে। খ্রিস্ট সপ্তম দিনের পরের দিনে পুনরুত্থিত হয়েছিলেন, অতএব তিনি ভাববাদী অর্থে অষ্টম দিনে পুনরুত্থিত হয়েছিলেন। 1000 বছরের বিশ্রামের পর নতুন করা পৃথিবী অষ্টম সহস্রাব্দে পুনরুত্থিত হয়।